দানিয়েলের পুস্তক সংখ্যা ১৬১। বাইবেলের ভবিষ্যৎবাণীমূলক দর্শন প্রতিষ্ঠায় রোমের ভূমিকা। দানিয়েল গ্রন্থের একাদশ অধ্যায়ের বিস্তারিত পর্যালোচনা।
দানিয়েল গ্রন্থের একাদশ অধ্যায়ের দর্শনই বাইবেলীয় ভাববাণীর সব দর্শনের মুখ্য মানদণ্ড, এবং এই একাদশ অধ্যায়ের দর্শন রোমের প্রতীকের দ্বারা প্রতিষ্ঠিত।
আর সেই সময়গুলোতে দক্ষিণের রাজার বিরুদ্ধে অনেকে উঠিয়া দাঁড়াইবে, তোমার জাতির মধ্য হইতে দস্যুরাও সেই দর্শন প্রতিষ্ঠা করিবার জন্য নিজেদের উচ্চ করিবে, কিন্তু তাহারা পতিত হইবে। দানিয়েল ১১:১০-১৪।
জোনস পূর্ববর্তী শ্লোক সম্পর্কে নিম্নরূপ বলেছে,
যখন আমোরীয়রা তাদের অধর্মের মাত্রা পূর্ণ করেছিল, তখন তাদের স্থান ঈশ্বরের লোক ইসরায়েলকে দেওয়া হয়েছিল। যখন ইসরায়েল অজাতীয়দের পথ অনুসরণ করে অধর্মের পেয়ালাও পূর্ণ করল, তখন ঈশ্বর বাবিলের রাজ্য উত্থাপন করলেন এবং সব কেড়ে নিলেন। যখন বাবিল নিজের অধর্মের পেয়ালা পূর্ণ করল, তখন ক্ষমতা পারস্যের হাতে অর্পিত হল। আর পার্সিদের দুষ্টতার কারণে যখন স্বর্গদূত মুখ ফিরিয়ে নিলেন, তখন গ্রীসের রাজপুত্র এসে তা উৎখাত করে দেয়। আর গ্রীসীয় শক্তি কতদিন অব্যাহত থাকার কথা ছিল, কখন তা ভঙ্গ হওয়ার কথা ছিল? যখন অপরাধীরা পরিপূর্ণতায় পৌঁছবে, সেই জাতি তার অন্যায়ের পরিমাপ পূর্ণ না হওয়া পর্যন্ত টিকে থাকে। তারপর ক্ষমতা অন্য এক রাজ্যে স্থানান্তরিত হয়। যে শক্তির কাছে তা স্থানান্তরিত হয়েছিল, তা ছিল রোমীয় শক্তি, যেমন আমরা দানিয়েল ১১:১৪ থেকে জানতে পারি। আর সে সময় অনেকে দক্ষিণের রাজার বিরুদ্ধে উঠে দাঁড়াবে, তদুপরি তোমার জনগণের দস্যুরাও দর্শনকে প্রতিষ্ঠা করতে নিজেদের উচ্চ করবে, কিন্তু তারা পতিত হবে। এই জাতিকে দস্যুদের জাতি, দস্যুদের সন্তানরা হিসাবে চিহ্নিত করা হয়েছে, যেমন পাঠের প্রান্ত টিকা বলে।
এরাই তারা যাদের কাছে এখন রাজ্য দেওয়া হয়েছে। আর কেন? ডাকাতদের সন্তানরা দর্শন প্রতিষ্ঠা করতে নিজেদের উচ্চ করবে। যখন এই জাতি আবির্ভূত হয়, তখন আসে দর্শন প্রতিষ্ঠাকারী সেটি, যা দর্শনের এক মহান বিষয়। দর্শনের ধারায় সেই এক প্রধান মাইলফলক, যা ঈশ্বর নবীদের মাধ্যমে সর্বকালের জন্য দিয়েছেন। এটি জোনস, কলম্বিয়ান বছর এবং চার শতাব্দীর অর্থ ছায়।
জোনস বলেন, যখন রোমীয় শক্তি মঞ্চে আবির্ভূত হয়, তখন সেখানে এমন কিছু প্রবেশ করে যা প্রতিষ্ঠা করে সেই দর্শনের ধারাবাহিকতা, যা ঈশ্বর নবীদের মাধ্যমে সকল কালের জন্য দিয়েছেন। মিলারের ইতিহাসে প্রোটেস্টান্টরা যেমন এখন লাউদিকিয়া অ্যাডভেন্টিজম শেখায়, তেমনই শিক্ষা দিয়েছিলেন যে তোমার জাতির লুটেরা আন্তিওখুস এপিফেনিসকে নির্দেশ করে। তিনি ছিলেন এক সেলেউসিড রাজা, যিনি খ্রিস্টপূর্ব ১৭৭০-৬০০ সালের পর্যন্ত শাসন করেছিলেন। তিনি সেলেউসিড রাজবংশের একজন সদস্য ছিলেন, যা ছিল গ্রিক উত্তরসূরি রাষ্ট্রগুলোর একটি, যা মহান আলেকজান্ডারের সাম্রাজ্য ভেঙে পড়ার পর উদ্ভূত হয়েছিল। এই বিষয়টি নিয়ে মিলারাইট ইতিহাসে মতভেদ এতটাই নির্দিষ্ট ছিল যে আন্তিওখুস এপিফেনিসের শনাক্তকরণ ১৮৪৩ সালের পথিকৃত চার্টে প্রদর্শিত রয়েছে।
চার্টে আন্তিওখুস সম্পর্কিত উল্লেখটি এমন কিছুর প্রতি একমাত্র উল্লেখ, যা ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্যে পাওয়া যায় না। এটি সেখানে রয়েছে সেই সময়কার প্রোটেস্ট্যান্টদের মিথ্যা শিক্ষাকে খণ্ডন করার জন্য, যা এখন লাউদিকীয় অ্যাডভেন্টবাদের মিথ্যা শিক্ষা। উইলিয়াম মিলার এই সত্যটি বোঝার গুরুত্বের গভীরতা উপলব্ধি করেছিলেন কি না, যে রোমই সেই পার্থিব শক্তি, যা ঈশ্বর ভাববাদীদের মাধ্যমে সর্বকালের জন্য যে দর্শন রেখা দিয়েছেন তা প্রতিষ্ঠা করে, সে বিষয়ে সন্দেহ রয়েছে। কিন্তু এই সত্যটি দৃঢ়ভাবে সমর্থন করার জন্য তা যথেষ্ট স্পষ্ট ছিল যে রোমই সেই দর্শন প্রতিষ্ঠা করে।
যেখানে দর্শন নেই, সেখানে লোকেরা নাশ হয়, কিন্তু যে আইন পালন করে সে সুখী। হিতোপদেশ ১৮:১৪।
সলোমন লিখে গেছেন যে যেখানে দর্শন নেই, সেখানে লোকেরা নাশ হয়, এবং ১৪ পদে দর্শন বলতে যে হিব্রু শব্দটি ব্যবহৃত হয়েছে, তা সলোমনের প্রবাদেও একই। দর্শনটি জীবন মৃত্যুর প্রশ্ন, এবং এই দর্শন রোমের প্রতীকে প্রতিষ্ঠিত। ১৪ পদে দর্শন বলতে যে শব্দটি ব্যবহৃত হয়েছে, তা হাবাক্কুক গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ে দর্শনের জন্য ব্যবহৃত একই শব্দ।
আমি আমার প্রহরাস্থলে দাঁড়াব, মিনারে অবস্থান নেব, এবং তিনি আমাকে কি বলবেন ও যখন আমাকে তিরস্কার করা হবে, তখন আমি কি উত্তর দেব তা দেখবার জন্য নজর রাখব। প্রভু আমাকে উত্তর দিয়ে বললেন, দর্শনটি লিখে তা ফলকের উপর স্পষ্ট করে দাও, যাতে যে পড়ে সে দৌড়াতে পারে, কারণ দর্শনটি নির্ধারিত সময়ের জন্যই, কিন্তু শেষে তা কথা বলবে এবং মিথ্যা বলবে না। যদিও তা বিলম্ব করে,
তবু তার জন্য অপেক্ষা কর, কারণ তা অবশ্যই আসবে, বিলম্ব করবে না। হবক্কুক দুই করক এক তিন।
প্রথম পদে রিপ্রুভড শব্দটির অর্থ আর্গিউড উইথ। উইলিয়াম মিলার ছিলেন সেই প্রহরী যিনি প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের আন্দোলনের ইতিহাসে প্রহরী মিনারে স্থাপিত ছিলেন, এবং ভাববাণীমূলক প্রতিকতায় যখন তিনি জিজ্ঞাসা করলেন তার ইতিহাসের বিতর্কে তিনি কি উত্তর দেবেন, তখন তাকে দর্শনটি লিখতে বলা হল যা রোমের প্রতীকের দ্বারা প্রতিষ্ঠিত। এই সত্যের সঙ্গে সামঞ্জস্য রেখে যখন মিলারাইটরা হাবাক্কুকের এই তিনটি পদের পরিপূর্তি রূপে 1844 সালে পাইওনিয়ার চার্ট প্রস্তুত করলেন, তখন তারা যে বিতর্কে লিপ্ত ছিলেন তার একেবারে মূল বিষয়ে উল্লেখ করেছিলেন। নিঃসন্দেহে তারা বুঝতে পারেননি যে দর্শনটি প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্টিওকাস এপিফ্যানিস। এমন মূর্খতাপূর্ণ যুক্তির প্রতি তাদের উল্লেখই হাবাক্কুকের দ্বিতীয় অধ্যায়ের বিতর্ককে প্রতিনিধিত্ব করে। কিন্তু সিস্টার হোয়াইট বলেছিলেন সেই চার্টটি ডাইরেক্টেড বাই দ্য হ্যান্ড অব দ্য লোর্ড অ্যান্ড শুড নট বি অল্টার্ড। সুতরাং চার্টে বিতর্ক সম্পর্কিত যে উল্লেখ ছিল তা ঈশ্বরের হাত থেকেই এসেছে।
মিলারপন্থীরা ঠিকভাবে এই বিষয়টি উপলব্ধি করেছিলেন যে 19 এপ্রিল 1854-এর প্রথম নিরাশাই বিলম্বকাল শুরু করেছিল, যার উল্লেখ হাবাক্কু এবং মথির 10 কুমারীর দৃষ্টান্ত উভয় স্থানেই রয়েছে। তারা আরও বুঝতে পেরেছিলেন যে ওই দুই ভবিষ্যৎবাণী সরাসরি জিহিষ্কেল দ্বাদশ অধ্যায়ের সঙ্গে সংযুক্ত, যেখানে জিহিষ্কেল এমন এক সময়কাল নির্দেশ করেন যখন প্রত্যেক দর্শনের কার্যকারিতা সংঘটিত হবে। দর্শন শব্দটি সেই একই হিব্রু শব্দ যা আমরা এখন বিবেচনা করছি। এই কারণেই জোন্স সঠিক যখন তিনি বলেন যখন রোম মঞ্চে উপস্থিত হয় তখন সেখানে সেই বিষয় প্রবেশ করে যা দর্শনকে প্রতিষ্ঠিত করে, যা দর্শনের এক মহান বিষয়বস্তু, দর্শন রেখার মধ্যে এক প্রধানতম চিহ্ন যা ঈশ্বর সর্বকালের জন্য ভাববাদীদের মাধ্যমে প্রদান করেছেন। রোম ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্যের সমগ্র দর্শনকে প্রতিষ্ঠিত করে, এবং আরও নির্দিষ্টভাবে বলতে গেলে অধ্যায় 11-র সমগ্র গঠনই রোমকে কেন্দ্র করে নির্মিত।
যখন সিস্টার হোয়াইট দানিয়েলের 11 অধ্যায়ের চূড়ান্ত পরিপূর্ণতার প্রতি নির্দেশ করেন এবং বলেন যে এই ভবিষ্যৎবাণীর পরিপূর্ণতায় যে ইতিহাসের অনেক অংশ সংঘটিত হয়েছে তা পুনরাবৃত্ত হবে, তখন তিনি এই কথাই চিহ্নিত করছেন যে 11 অধ্যায়ের সেই ইতিহাসসমূহ যা ইতিমধ্যে পরিপূর্ণ হয়েছিল দানিয়েলের 11 অধ্যায়ের শেষ পদসমূহের প্রতিরূপ ছিল। 11 অধ্যায়ের শেষ পদসমূহের বিষয় হল উত্তরদেশীয় রাজা যিনি সেখানে আধুনিক রোমকে প্রতিনিধিত্ব করেন। অতব দানিয়েলের 11 অধ্যায়ের যে ইতিহাসসমূহ পুনরাবৃত্ত হয় সেগুলি এমন ইতিহাস যা রোমকে প্রতিনিধিত্ব করে।
অধ্যায় 11-র শেষ 6 পদে আধুনিক রোম উত্তরের রাজা তিনটি ভৌগোলিক শক্তিকে জয় করে। 40তম পদে সে দক্ষিণের রাজাকে 1989 সালে প্রাক্তন সোভিয়েট ইউনিয়ন মহিমান্বিত দেশকে শীঘ্র আগত রবিবার আইনকালে যুক্তরাষ্ট্র এবং মিশরকে জাতিসংঘ দ্বারা প্রতিনিধিত্বকৃত সমগ্র বিশ্ব জয় করে। দানিয়েল অধ্যায় 11-তে পৌত্তলিক রোমকে তৎকালীন পরিচিত বিশ্ব দখল করার উদ্দেশ্যে তিনটি ভৌগোলিক শক্তিকে জয়কারী হিসেবে উপস্থাপন করা হয়েছে, এবং এরপর পাপাল রোমকে পৃথিবী দখল করার উদ্দেশ্যে তিনটি ভৌগোলিক শক্তিকে জয়কারী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
অধ্যায়টিতে পৌত্তলিক রোমের প্রথম উল্লেখ হয়েছে 14 পদে, যেন তাকে সেই প্রতীক হিসেবে চিহ্নিত করা যায় যা দর্শনটিকে প্রতিষ্ঠা করে, কিন্তু তার ক্ষমতায় উত্থানের বিষয়টি আলোচিত হয় না 16 পদ পর্যন্ত। মহান আলেকজান্ডারের রাজ্য ঈশ্বরের ভাববাণীময় বাক্যের পরিপূর্ণতায় 4 ভাগে বিভক্ত হয়েছিল, কিন্তু সেই 4 অংশ অল্প সময়ের মধ্যেই 2 প্রধান প্রতিপক্ষের মধ্যে একত্রিত হয়ে পড়ে, যারা অধ্যায়ের সমাপ্তি পর্যন্ত অব্যাহত ভাববাণীমূলক বর্ণনায় দক্ষিণের রাজা অথবা উত্তরের রাজা হিসেবে চিহ্নিত হয়েছে। 14 পদে রোমের উদীয়মান শক্তির উল্লেখ করা হয়েছে সেই শক্তি হিসেবে যা দর্শনটিকে প্রতিষ্ঠা করবে, কিন্তু যে বিষয়গুলো আলোচিত হচ্ছে তা হল আলেকজান্ডারের রাজ্যের অবশিষ্টাংশগুলোর মধ্যকার সংগ্রাম, যেমনটি উত্তরের ও দক্ষিণের রাজাদের দ্বারা উপস্থাপিত হয়েছে।
15 নম্বর পদে দেখা যায়
ওই দুই রাজা এখনও তাদের সংগ্রামে লিপ্ত এবং উত্তরের রাজা প্রাধান্য পাচ্ছে, কিন্তু 16 নম্বর পদে রোম এসে উপস্থিত হয় এবং পদটি বলে কিন্তু যে তার বিরুদ্ধে আসে
অর্থাৎ দক্ষিণের রাজার উপর সদ্য প্রাধান্য পাওয়া ওই উত্তরের রাজার বিরুদ্ধে যখন রোম আসে, তখন উত্তরের রাজা রোমের সামনে দাঁড়াতে পারবে না, রোমই জয়লাভ করে। এবং ১৬ নম্বর পদে আরও বলা হয়েছে যে রোম যিহুদার মহিমান্বিত দেশে অবস্থান করবে। ১৭ নম্বর পদে রোম তার সমগ্র রাজ্যের শক্তি নিয়ে প্রবেশ করার জন্য মুখ স্থির করবে। সে প্রথমে সেই উত্তরের রাজাকে বসে আনে যে তার সামনে দাঁড়াতে পারেনি, তারপর সে যিহুদাকে অধিকার করে, এরপর সে মিশরে প্রবেশ করে।
আর সেই সময়ে দক্ষিণের রাজার বিরুদ্ধে অনেকেই উঠবে, তোমার লোকদের মধ্যে হিংস্র লোকেরাও দর্শন প্রতিষ্ঠা করতে নিজেদের উঁচু করবে, কিন্তু তারা পতিত হবে। তখন উত্তরের রাজা আসবে, অবরোধের বাঁধ নির্মাণ করবে এবং সবচেয়ে সুরক্ষিত নগরীগুলো দখল করবে। দক্ষিণের বাহিনী টিকতে পারবে না, তার বাছাই করা সৈন্যরাও নয়, প্রতিরোধ করার মতো কোনো শক্তিও থাকবে না। কিন্তু যে তার বিরুদ্ধে আসবে সে নিজের ইচ্ছা মতো কাজ করবে এবং তার সামনে কেউ দাঁড়াতে পারবে না, এবং সে গৌরবময় দেশে দাঁড়াবে যা তার হাতেই গ্রাসিত হবে। সে তার সমগ্র রাজ্যের শক্তি নিয়ে প্রবেশ করার উদ্দেশ্যে মন স্থির করবে এবং তার সঙ্গে সৎজনেরা থাকবে, এই রূপই সে করবে। এবং সে তাকে নারীদের কন্যা দেবে তাকে কলুষিত করার উদ্দেশ্যে, কিন্তু সে তার পক্ষ নেবে না, তার হয়ে থাকবে না। দানিয়েল ১১:১৪-১৭।
এই পদগুলিতে বর্ণিত বিজয় দানিয়েলের অষ্টম অধ্যায়ের পরিপূর্তি।
আর তাদের একটির থেকে একটি ছোট শিং বেরিয়ে এল, যা দক্ষিণ দিকে, পূর্ব দিকে এবং সুন্দর দেশের দিকে অত্যন্ত প্রবল হয়ে উঠল। দানিয়েল ৮:৯।
পদ ৯-এর ক্ষুদ্র শিং হল পৌত্তলিক রোম, এবং অধ্যায় ১১-এর ১৪-১৭ নম্বর পদসমূহের সাথে সঙ্গতি রেখে পদ ৯ নির্দেশ করে যে পৌত্তলিক রোম বিশ্বকে নিয়ন্ত্রণে নেওয়ার সময় তিনটি ভূখণ্ড জয় করবে। সেই ভূখণ্ডগুলো ছিল দক্ষিণ মিশর, পূর্ব সিরিয়া, উত্তরের রাজা এবং মনোরম দেশ যিহুদা। পদ ১৬ ও ১৭-এর ইতিহাস ৪০-৪৩ নম্বর পদে আধুনিক রোমের ঐতিহাসিক তিন ধাপের বিজয়কে প্রতিকায়িত করে, কারণ সিস্টার হোয়াইট যেমন বলেছেন, এই ভবিষ্যৎবাণীর পরিপূর্তিতে যে ইতিহাসের অনেকটাই ঘটেছে তা পুনরাবৃত্তি হবে।
যদিও উত্তরদেশী রাজা আন্তিওখুসের সম্মুখে মিশর দাঁড়াতে পারেনি, তথাপি আন্তিওখুসও রোমীয়দের সম্মুখে দাঁড়াতে পারেনি যারা তখন তার বিরুদ্ধে এসে উপস্থিত হয়েছিল। আর কোনো রাজ্যই এই ক্রমোন্নতিশীল শক্তির বিরুদ্ধে আর প্রতিরোধ করতে সক্ষম ছিল না। খ্রিস্টপূর্ব ৫০ সালে পম্পেই যখন আন্তিওখুস আসিয়াতিকুসকে তার অধিকারভুক্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন এবং সিরিয়াকে একটি রোমীয় প্রদেশে পরিণত করেন, তখন সিরিয়া জয় করা হয় এবং রোমীয় সাম্রাজ্যের সঙ্গে সংযুক্ত করা হয়। সেই একই শক্তি পবিত্র দেশেও প্রতিষ্ঠিত হয়ে তাকে গ্রাস করার ছিল। খ্রিস্টপূর্ব ১৬২৩ সালে রোম মৈত্রীর মাধ্যমে ঈশ্বরের জনগণ অর্থাৎ ইহুদিদের সঙ্গে সংযুক্ত হয়। সেই তারিখ থেকেই তা ভাববাণীমূলক কালপঞ্জিতে একটি প্রধান স্থান অধিকার করে। তবে প্রকৃত বিজয়ের মাধ্যমে তা খ্রিস্টপূর্ব ৮৩ সাল পর্যন্ত যিহুদিয়ার ওপর অধিকার লাভ করেনি, এবং তখন নিম্নলিখিত পদ্ধতিতে তা ঘটেছিল। পন্টাসের রাজা মিথ্রিডেটিসের বিরুদ্ধে অভিযান থেকে পম্পেই ফিরে আসার পর দুই প্রতিদ্বন্দ্বী হিরোকানুস ও অ্যারিস্টোবুলাস জুদেয়ার সিংহাসনের জন্য লড়ছিল। তাদের বিরোধ পম্পেইয়ের কাছে বিচারার্থে পেশ হল। তিনি শীঘ্রই অ্যারিস্টোবুলাসের দাবির অন্যায্যতা অনুধাবন করলেন, কিন্তু আরবিয়ায় তার বহুদিনের আকাঙ্ক্ষিত অভিযান শেষ হওয়া পর্যন্ত এ বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রাখতে চাইলেন। প্রতিশ্রুতি দিলেন যে তখন ফিরে এসে যা ন্যায়সঙ্গত ও যথোচিত মনে হবে সে অনুযায়ী তাদের বিষয় নিষ্পত্তি করবেন। পম্পেইয়ের প্রকৃত মনোভাব আঁচ করে অ্যারিস্টোবুলাস তড়িঘড়ি জুদেয়ায় ফিরে গিয়ে প্রজাদের অস্ত্রধারী করলেন এবং জোরালো প্রতিরক্ষার প্রস্তুতি নিলেন, কারণ তিনি সংকল্প করেছিলেন যে কোনো ঝুঁকি মাথায় নিয়েই মুকুট ধরে রাখবেন, যা তিনি আগেই বুঝেছিলেন রায় অন্যের হাতে যাবে। পলাতককে পম্পেই ঘনিষ্ঠভাবে তাড়া করলেন। তিনি জেরুজালেমের নিকটে পৌঁছতেই নিজের পদক্ষেপের জন্য অনুতপ্ত হতে শুরু করা অ্যারিস্টোবুলাস তাকে অভ্যর্থনা জানাতে বাইরে এলেন এবং সম্পূর্ণ বশ্যতা স্বীকার ও বিপুল অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেন। পম্পেই প্রস্তাবটি মেনে নিয়ে সৈন্যদের একটি দলের নেতৃত্বে গাবিনিয়াসকে অর্থ গ্রহণের জন্য পাঠালেন, কিন্তু ওই উপসেনাপতি জেরুজালেমে পৌঁছালে তিনি দেখলেন শহরের ফটক তার মুখের ওপর বন্ধ এবং প্রাচীরের ওপর থেকে জানিয়ে দেওয়া হল যে শহরটি চুক্তি মানবে না। এভাবে প্রতারণাকে বিনা শাস্তিতে ছাড়বেন না বলে পম্পেই, যাকে তিনি নিজের সঙ্গে ধরে রেখেছিলেন, সেই অ্যারিস্টোবুলাসকে শিকলে বেঁধে সঙ্গে সঙ্গেই সমগ্র সেনাবাহিনী নিয়ে জেরুজালেমের বিরুদ্ধে অগ্রসর হন। অ্যারিস্টোবুলাসের সমর্থকেরা স্থানটি রক্ষার পক্ষে, হাইরকানুসের সমর্থকেরা ফটক খুলে দেওয়ার পক্ষে। শেষোক্তরা সংখ্যায় বেশি ও প্রাধান্য পাওয়ায় পম্পেইকে শহরে অবাধে প্রবেশ করতে দেওয়া হয়। তখন অ্যারিস্টোবুলাসের অনুগামীরা মন্দিরের পাহাড়ে সরে যায়। স্থানটি দখলে নেওয়ার বিষয়ে পম্পেই যতটা দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন, তারা ঠিক ততটাই দৃঢ়প্রতিজ্ঞ ছিল সেটি রক্ষা করতে। তিন মাস শেষে প্রাচীরে এমন ফাঁক করা হয় যা আক্রমণের জন্য যথেষ্ট ছিল এবং স্থানটি তলোয়ার ঠেকিয়ে বল প্রয়োগে দখল করা হয়। পরবর্তী ভয়াবহ হত্যাযজ্ঞে 12,000 মানুষ নিহত হয়। ইতিহাসকারের ভাষ্য, তা ছিল এক মর্মস্পর্শী দৃশ্য। দেখা গেল পুরোহিতরা তখন দেবসেবায় রত থেকেও শান্ত হাতে ও অবিচল সংকল্পে তাদের অভ্যস্ত কাজ চালিয়ে যাচ্ছেন, যেন চারপাশের উন্মত্ত তাণ্ডব সম্পর্কে সম্পূর্ণ অচেতন। যদিও তাদের চারদিকে সহচররা হত্যাযজ্ঞে বলি হচ্ছিল এবং বহুবার তাদের নিজের রক্ত তাদের বলির রক্তের সঙ্গে মিশে যাচ্ছিল।
যুদ্ধের অবসান ঘটিয়ে পম্পেয়ে জেরুসালেমের প্রাচীর ভেঙে ফেলেন, জুডিয়ার অধিক্ষেত্র থেকে বেশ কয়েকটি শহর সিরিয়ার অধিক্ষেত্রে হস্তান্তর করেন এবং ইহুদিদের ওপর খাজনা আরোপ করেন। এভাবে প্রথমবারের মতো জেরুসালেম বিজয়ের ফলে সেই শক্তির হাতে পড়ল যে শক্তি মহিমাময় দেশকে লোহার মুঠোয় ধরে রাখবে যতক্ষণ না সেটিকে সম্পূর্ণরূপে গ্রাস করে ফেলে।
পদ সাতরা, সে তার সমগ্র রাজ্যের শক্তি নিয়ে প্রবেশ করার দৃঢ় সংকল্প করবে, আর সজ্জনেরা তার সঙ্গে থাকবে, এভাবেই সে করবে, এবং সে তাকে নারীদের কন্যা দেবে তাকে দূষিত করার উদ্দেশ্যে, কিন্তু সে তার পক্ষে দাঁড়াবে না আর তার জন্যও থাকবে না। বিশপ নিউটন এই পদটির আরেকটি পাঠ উপস্থাপন করেছেন যা নিম্নরূপভাবে ভাবটি আরও স্পষ্টভাবে প্রকাশ করে বলে মনে হয়। সে বল প্রয়োগে সমগ্র রাজ্যে প্রবেশ করার জন্য তার মুখ স্থির করবে। পদ সলরে আমাদের রোমানদের দ্বারা সিরিয়া ও জুদেয়া বিজয়ের প্রসঙ্গে নিয়ে যায়। এর আগে রোম ম্যাসিডন এবং থ্রেস জয় করেছিল। তখন আলেকজান্ডারের সমগ্র রাজ্য থেকে রোমান শক্তির অধীনে না আসা একমাত্র অবশিষ্ট ছিল মিশর, আর সেই শক্তি তখন বল প্রয়োগে সেই দেশে প্রবেশের সংকল্প করল। উরিয়া স্মিথ, ড্যানিয়েল অ্যান্ড দ্য রেভেলেশন, 258-260।
আমরা ইতিমধ্যেই এই প্রবন্ধগুলিতে একাধিকবার লক্ষ্য করেছি কিভাবে দানিয়েল 11:30 ও 31 পদ 40 ও 41 পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং 30 ও 31 পদের ইতিহাস তিনটি শৃঙ্গ উপরে ফেলার ঘটনাবলীর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।
আমি শিঙ্গুলির দিকে লক্ষ্য করলাম,
আর দেখ, তাদের মধ্যে থেকে আরেকটি ছোট শিং উঠল যার সামনে প্রথম শিঙ্গুলির মধ্যে তিনটি মূল সহ উপরে ফেলা হল। আর দেখ, সেই শিঙে মানুষের চোখের মতো চোখ ছিল এবং একটি মুখ ছিল যা বড় বড় কথা বলছিল, আর তার মাথায় যে 10টি শিং ছিল এবং যে অন্যটি উঠল যার সামনে তিনটি পড়ে গেল, অর্থাৎ সেই শিং যার চোখ ছিল এবং যার মুখ অত্যন্ত বড় বড় কথা বলছিল, তার চেহারা তার সঙ্গীদের চেয়ে বেশি বলিষ্ঠ ছিল। দানিয়েল 7:10।
যেমন দানিয়েল বইয়ের 8 অধ্যায়ের 9 পদটি সেই বিজয়ের তিনটি ভৌগোলিক অঞ্চলকে নির্দেশ করে যেগুলোর মাধ্যমে পৌতলিক রোম সিংহাসনে প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি শিংগুলো উপরে ফেলা যা হেরুলি, অস্ট্রোগোথ ও ভ্যান্ডালদের প্রতিনিধিত্ব করে, পোপীয় রোমকে সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিল যে বিজয়ের তিনটি ভৌগোলিক অঞ্চলকে প্রতিনিধিত্ব করেছিল। উভয় ইতিহাসই দানিয়েল বইয়ের 11 অধ্যায়ের 40 থেকে 43 নম্বর পদের সঙ্গে মিলে যায় এবং তিনটি শিং উপরে ফেলার ঘটনা 30 ও 31 নম্বর পদের ইতিহাসের সঙ্গে সঙ্গতিপূর্ণ।
পদ 8, আমি শিংগুলো নিয়ে ভাবছিলাম, আর দেখ, তাদের মধ্যে আরেকটি ছোট শিং উঠে এলো যার সামনে প্রথম শিংগুলোর মধ্যে তিনটি শিকড় সহ উপরে ফেলা হল, আর দেখ, এই শিঙে মানুষের চোখের মতো চোখ ছিল এবং বড় বড় কথা বলছিল এমন একটি মুখ ছিল। দানিয়েল শিংগুলির দিকে লক্ষ্য করলেন, তাদের মধ্যে এক অদ্ভুত আন্দোলনের লক্ষণ দেখা দিল। একটি ছোট শিং, প্রথমে ছোট কিন্তু পরে তার সঙ্গীদের চেয়ে বেশি বলিষ্ঠ, তাদের মধ্যে মাথা তুলল, নিজের জন্য চুপচাপ একটি জায়গা খুঁজে নিয়ে তা পূরণ করেই সে সন্তুষ্ট ছিল না, অন্য কয়েকটিকে সরিয়ে তাদের জায়গা দখল করতেই হবে। তার সামনে তিনটি রাজ্য উপড়ে ফেলা হল। এই ছোট শিংটি, যেমন আমরা পরে আরও বিস্তারিতভাবে লক্ষ্য করব, ছিল পোপতন্ত্র।
তার সামনে উপড়ে ফেলা তিনটি শিং ছিল হেরুলি, অস্ট্রোগথ এবং ভ্যান্ডালরা। আর তাদের উপড়ে ফেলার কারণ ছিল তারা পোপীয় যাজকতন্ত্রের শিক্ষা ও দাবির বিরোধিতা করেছিল এবং তাই গির্জায় রোমের বিশপের সর্বোচ্চতার বিরুদ্ধেও দাঁড়িয়েছিল।
আর এই শিঙে ছিল মানুষের চোখের মতো চোখ এবং একটি মুখ যা বড় বড় কথা বলত। সেই চোখগুলো পোপীয় পদানুক্রমের চতুরতা, তীক্ষ্ণ অনুধাবন শক্তি, ধূর্ততা ও দূরদৃষ্টির উপযুক্ত প্রতীক। আর বড় বড় কথা বলা সেই মুখটি রোমের বিশপদের উদ্ধত দাবিসমূহের উপযুক্ত প্রতীক। উরিয়া স্মিথ, দানিয়েল ও প্রকাশিত বাক্য 1322-1340।
রোমই বাইবেলের ভবিষ্যৎবাণীর দর্শন প্রতিষ্ঠা করে এবং বিশেষত দানিয়েল অধ্যায় 11 দর্শন, সেই অধ্যায়ে যে নবীসুলভ ইতিহাসের অনেকাংশ মিলারীয় আন্দোলনের পূর্বেই পরিপূর্ণ হয়েছিল তা দানিয়েল 11 শেষ 6 পদে পুনরাবৃত্ত হওয়ার কথা ছিল। সিংহাসনের উপরে পৌত্তলিক রোম ও পাপীয় রোম উভয়কেই প্রতিষ্ঠিত করেছিল যে তিনটি ভৌগোলিক প্রতিবন্ধকতার জয় তা অধ্যায় 11 উপস্থাপিত হয়েছে এবং সেই দুই উপস্থাপনাই সেই সময়ের প্রতিরূপ যখন আধুনিক রোম আবারও সিংহাসনের উপরে প্রতিষ্ঠিত হয়। রোমই সেই দর্শন প্রতিষ্ঠা করে এবং পৌল চিহ্নিত করেন যে পাপীয় রোম তার নিজ সময়ে প্রকাশিত হয়।
কেউ যেন কোনোভাবেই তোমাদের প্রতারিত না করে, কারণ সেই দিন আসবে না যদি না আগে ধর্মত্যাগ ঘটে এবং অধর্মের মানুষ বিনাশের পুত্র প্রকাশিত হয়, যে ঈশ্বর নামে যা কিছু বলা হয় বা যে কিছুকে পূজা করা হয় তার সব কিছুর বিরোধিতা করে এবং নিজেকে তাদের ঊর্ধ্বে উন্নীত করে, যাতে সে ঈশ্বরের মন্দিরে ঈশ্বরের মতো বসে নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করে। তোমরা কি স্মরণ কর না, আমি যখন এখনও তোমাদের সঙ্গে ছিলাম তখন আমি এসব কথা তোমাদের বলেছিলাম, আর এখন তোমরা জান যে কি তাকে আটকে রেখেছে যাতে নির্ধারিত সময়ে সে প্রকাশিত হতে পারে। দ্বিতীয় থেসালোনিকীয় 2:3-6।
পোপতন্ত্র 343 খ্রিস্টাব্দে বাইবেলীয় ভবিষ্যৎবাণীর পঞ্চম রাজ্য হিসেবে সিংহাসনে বসে এবং যারা 6 পদ বিবেচনা করেন তারা নিঃসন্দেহে ধরে নেবেন যে পৌলের অর্থ হল পোপতন্ত্র 343 সালেই প্রকাশ পাবে। এটি সঠিকও হতে পারে, কিন্তু অন্তত এটুকু বলা যায় যে এটি পৌল যে বিষয়টি চিহ্নিত করছিলেন তার একটি গৌণ সত্য। অন্যান্য সকল নবীর মতোই পৌল নিজের সময়ের চেয়ে শেষ দিনের কথাই বেশি বলছেন। তিনি ইঙ্গিত করছিলেন পোপতন্ত্র কীভাবে ভবিষ্যৎবাণীমূলকভাবে উন্মোচিত হবে, কারণ একজন নবী হিসেবে তিনি অন্য সব নবীর সঙ্গে একমত ছিলেন। ধাপে ধাপে যাদের দর্শন নেই তারা নষ্ট হয়ে যায়, আর যাদের দর্শন নেই তাদের দর্শন নেই এই কারণে যে তারা জানে না কোনো ভিত্তিতে সেই দর্শন প্রতিষ্ঠিত হয়। রোমই যে দর্শন প্রতিষ্ঠা করে এই জ্ঞান জীবন মৃত্যুর প্রশ্ন। অন্য নবীদের সঙ্গে ঐকমত্যে থেকে পৌল চিহ্নিত করছেন যে পোপীয় রোমকে, যে শেষ দিনের রোম, উন্মোচিত করে যে বিষয়টি তা হল তার সময়। রোমের সঙ্গে সম্পর্কিত ভবিষ্যৎবাণীমূলক সময়ই প্রকাশ করে রোম কি এবং কে।
আমরা পরবর্তী প্রবন্ধে এই অধ্যয়ন অব্যাহত রাখব।
প্রেরিত পৌল থেসালোনিকীয়দের প্রতি তার দ্বিতীয় পত্রে পোপতন্ত্রের প্রতিষ্ঠা ডেকে আনবে এমন মহাধর্মত্যাগের কথা পূর্বেই বলেছিলেন। তিনি ঘোষণা করেছিলেন যে খ্রিস্টের দিন আসবে না যদি আগে ধর্মত্যাগ না ঘটে এবং পাপের মানুষ বিনাশের পুত্র প্রকাশ না পায়, যে বিরোধিতা করে এবং যা কিছু ঈশ্বর নামে ডাকা হয় বা পূজিত হয় তার সব কিছুর ঊর্ধ্বে নিজেকে উচ্চতর করে, এমনকি সে ঈশ্বরের মন্দিরে ঈশ্বরের মতো আসীন থাকে, নিজেকে ঈশ্বর বলে প্রদর্শন করে। এবং আরও প্রেরিত তার ভাইদের সতর্ক করেন যে অধর্মের রহস্য ইতিমধ্যেই কাজ করছে। 2 থেসালোনিকীয় 2:3-4-7। এত প্রারম্ভিক সময়ে তিনি দেখেছিলেন গির্জার মধ্যে চুপিসারে ঢুকে পড়ছে এমন ভ্রান্তি যা পোপতন্ত্রের বিকাশের পথ প্রস্তুত করবে।
ধীরে ধীরে, প্রথমে গোপনে ও নীরবে, তারপর শক্তিতে বৃদ্ধি পেয়ে এবং মানুষের মনকে কব্জা করে আরও প্রকাশ্যে অধর্মের রহস্য তার প্রতারণাময় ও নিন্দাসূচক কাজ এগিয়ে নিল। প্রায় অদৃশ্যভাবেই পৌত্তলিকতার প্রথাগুলি খ্রিস্টীয় গির্জার মধ্যে প্রবেশ করল। সমঝোতা ও অনুকরণের আত্মা কিছু সময়ের জন্য সংযত ছিল, কারণ পৌত্তলিকতার অধীনে গির্জা যে ভয়াবহ নির্যাতন সহ্য করেছিল তা তাকে থামিয়ে রেখেছিল। কিন্তু যখন নির্যাতন থেমে গেল এবং খ্রিস্টধর্ম রাজাদের দরবার ও প্রাসাদে প্রবেশ করল, তখন গির্জা খ্রিস্ট ও তার প্রেরিতদের বিনম্র সরলতা ত্যাগ করে পৌত্তলিক যাজক ও শাসকদের জাঁকজমক ও গর্বকে গ্রহণ করল
এবং ঈশ্বরের বিধানের জায়গায় সে মানবীয় মতবাদ ও পরম্পরা বসাল। চতুর্থ শতকের শুরুর দিকে কনস্ট্যান্টাইনের নামমাত্র ধর্মান্তর মহা উল্লাসের কারণ হল এবং জগৎ ধার্মিকতার এক আবরণে আবৃত হয়ে গির্জার ভেতরে ঢুকে পড়ল। এখন ভ্রষ্টতার কাজ দ্রুত অগ্রসর হতে লাগল। পরাস্ত হয়েছে বলে মনে হলেও পৌত্তলিকতায় বিজয়ী হয়ে উঠল। তার আত্মা গির্জাকে নিয়ন্ত্রণ করল। তার মতবাদ, আচার অনুষ্ঠান ও কুসংস্কার খ্রিস্টের নামধারী অনুসারীদের বিশ্বাস ও উপাসনার সঙ্গে মিশে গেল।
পৌত্তলিকতা ও খ্রিস্টধর্মের মধ্যে এই সমঝোতার ফলে ভবিষ্যৎবাণীতে পূর্বেই যার সম্পর্কে বলা হয়েছিল যে তিনি ঈশ্বরের বিরোধিতা করবেন এবং নিজেকে ঈশ্বরের ঊর্ধ্বে উন্নীত করবেন, সেই পাপের মানুষের উদ্ভব ঘটল। মিথ্যা ধর্মের সেই বিশাল ব্যবস্থা শয়তানের ক্ষমতার এক অনন্য কীর্তি। পৃথিবীকে নিজের ইচ্ছামতো শাসন করতে, সিংহাসনে নিজেকে বসানোর তার প্রচেষ্টার এক স্মারক। দ্য গ্রেট কন্ট্রোভার্সি 49:50